আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের এই পবিত্র 10 দিনের নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গানের দিনের হজযাত্রার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেলের এই পর্বগুলো, এই অনুষ্ঠানগুলো দেখে এলমে দিন অর্জন করে আমাদের এলমের মধ্যে যেন এলম বৃদ্ধি পায় এবং আমল করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আজকেও আমরা বুজুর্গানদের হজ যাত্রা সম্পর্কে বিভিন্ন বিষয় শুনব। আলোচনা শুরুর পূর্বে আমরা নিয়ম মোতাবেক দরুদ শরীফের ফজিলত আমরা শুনে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসরাতের উপর নূর হবে, আর যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুণা ক্ষমা করে দিবেন, তার 80 বছর গুণা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একবার দর্শী বাদায় করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম এর আলোচনা শুনেছি, বাবা আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম এর আলোচনা শুনেছি, যে পবিত্র ঘর খানে কাবা, যে ঘরটাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর প্রশান্তির জন্য, দুশ্চিন্তা থেকে, চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতি পরিবেশ, এ যা কিছু উনি অবলোকন করেছেন, যে পরিবেশ সেই পরিবেশটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা খানে কাবাকে তৈরি করেছেন এবং সেটাকে পুত পবিত্র করেছেন, সেটা সম্মানিত করেছেন, আর সেই সম্মানটুকু সম্মানিত ব্যক্তিরাই বুঝেছেন। এবং সেই জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, যারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এবং আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, যাদেরকে জগতের হেদায়েতের জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলা পরিচয় শেখানোর জন্য, মানুষকে জান্নাতের পথের প্রতীক বানানোর জন্য ওরা দুনিয়াতে এসেছিলেন, সেই মাসুম নবীগণ, নিষ্পাপ নবীগণ সেই খানে কাবাকে কত ইজ্জত করেছেন, ওই খানে কাবার জিয়ারত করেছেন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এরপর যাদের সবচেয়ে মর্যাদা বেশি, তারা হচ্ছে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিশেষ করে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবাই কেরাম যারা আল্লাহর দেওয়া মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছেন এবং ঈমান নিয়ে দুনিয়াতে গিয়েছেন, তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের অন্তর মধ্যে ইবাদতের জজবা, আল্লাহ তাআলার অনুগত্য করার ব্যাপারে যে প্রেরণা ছিল, সেটা বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পাই। যে আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কখনও জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ কোন ইবাদতটি উত্তম, কখনও জিজ্ঞেস করতে কোন ইবাদত করে আল্লাহ তাআলার আমাদেরকে জান্নাত নসিব হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে, এরকম বিভিন্ন ইবাদতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞেস করতেন। আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন জনকে বিভিন্নভাবে উত্তর দিয়েছেন, কখনো সালামের কথা বলেছেন, কখনো নামাজের কথা বলেছেন, কখনো জিহাদের কথা বলেছেন, কখনো কলমার কথা বলেছেন। মূল কথা, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের অন্তরের মধ্যে ইবাদতের জজবা ছিল। ওই ইবাদত সমূহের মধ্যে সবচাইতে একটি অন্যতম একটি ইবাদত, সেটা হচ্ছে হজ। আর সেই হজের প্রতি সাহাবাই কেরামের আগ্রহ থাকবে না, তাদের অন্তরে এর জন্য প্রেরণা থাকবে না, সেটা কখনো হতে পারে না। আর সেই প্রেরণা, সেই জজবার একটা দৃশ্য ওই সময় দেখা গিয়েছে, যখন নবম হিজরিতে হজ ফরজ হলো এবং দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যখন সবাইকে হজে যাওয়ার কথা সংবাদ শুনিয়ে দিলেন, চারিদিকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান ঘোষণা করে দিলেন যে আগামী বছর দশম হিজরিতে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম হজে যাবেন, তখন চারিদিকে এক হইচই, এক শোরগোল পড়ে গেল, যে সবাই, সবার মধ্যে এই জজবা প্রেরণা সৃষ্টি হলে সবাই একসাথে হজ্জাতুল বিদা, বিদায় হজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের জন্য মদিনা মুনাওয়ারা থেকে যে অধিক হারে বিশাল বহর নিয়ে গিয়েছেন, সেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের খানায়ে কাবার প্রতি মহব্বত, হজের প্রতি তাদের আদায় করে তাদের জজবা, এই দৃশ্য দিয়ে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরাম অত্যন্ত আল্লাহ আলা ছিলেন, বিশেষ করে হজের প্রতি খানায়ে কাবার তাদের অন্তরে এক বিশেষ টান ছিল। ওই সফরের মধ্যে অধিক সাহাবায়ে কেরাম আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছেন, এমনকি হযরত আসমা বিন উমাইস নামে একজন সাহাবিয়া ছিল, উনি গর্ভবতী ছিলেন। আমরা জানি ওই অবস্থার মধ্যে একজন মহিলার, একজন মেয়ের কত কষ্ট হয়, কিন্তু ওই মহিলা সাহাবিয়ার কি জজবা ছিল, উনি ওই গর্ভবতী অবস্থায় আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সাথী হয়ে গেলেন, হজ যাত্রা উনি শুরু করে দিলেন, এবং জুলহুলাইফা নামক স্থানে যখন আসলেন উনি ওনার সন্তান প্রসব করলেন, এরপরও উনি পিছু হটেননি, এই অবস্থায়ও সমস্ত সাহাবায়ে কেরামের সাথে উনি হজের জন্য পৌঁছে গিয়েছেন, হজ আদায় করার জন্য গিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন বাইদা নামক স্থানে বসলেন, তখন এত বেশি প্রচুর সাহাবায়ে কেরাম ছিলেন যে এমন ভিড় ছিল যে অন্য কিছু দৃশ্য নজর আসতেছিল না, দেখা যাচ্ছিল না, শুধু একটা দৃশ্যই যে যেদিকে দেশে মানুষের মাথা ছাড়া, শুধু মানুষ আর মানুষ ছাড়া কিছুই আর দৃষ্টিগোচর হতো না, এমন জজবা প্রেরণার সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হজ্জাতুল বিদার সময় সাহাবায়ে কেরাম হজের জন্য দিওয়ানা হয়ে পাগল হয়ে গিয়েছিলেন। একটা জিনিস মনে রাখবেন, যাদের হজ ফরজ হয় সবার জন্য না, হজ একমাত্র তাদের জন্য ফরজ হয় যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য বলতে যাদের এতটুকু সম্পত্তি রয়েছে যে হজে হানায় কাবার, হানমান শরীফ হানে সেখানে সফরের যে খরচগুলো, ওই খরচগুলো এবং সেখানে যতদিন থাকবে ওই খরচগুলো এবং ফিরে আসা পর্যন্ত খরচগুলো থাকা, এবং যতদিন খানায় কাবায় থাকবেন হজের মধ্যে থাকবে ওই দিনগুলোর জন্য আপন পরিবারের খরচগুলো বহন করা, এবং রাস্তাও যদি পরিপূর্ণ কোনো বাধা না থাকে তাহলে তাদের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। টাকা পয়সা সব কিছু আছে, প্রত্যেক বছর ফরজ না, আর যাদের এতটুকু সমর্থ নাই তাদের তো ফরজ নয়, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা কেমন নেককার, কেমন আল্লাহওয়ালা, কেমন পুত্রবৈবিত্র ছিলেন যে জীবনে একবার হজ ফরজ হওয়া সত্ত্বেও তারা সমস্ত জীবন, সারা জীবন প্রত্যেক বছর ওনারা হজ আদায় করার জন্য বেরিয়ে হয়ে যেতেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা তাইবা তাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি চাইলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মবরুর, অর্থাৎ হজ্জে মবরুর এটা উত্তম জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এরপর হযরত আয়েশা সিদ্দিকা তাইবা তাহা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কখনো এরপর থেকে কোনো বছর হজ ছেড়ে দেননি, অর্থাৎ প্রত্যেক বছর জীবনের প্রতিটা বছর হজের জন্য উনি যাত্রা করেছেন, সফর করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি খুতবার মধ্যে ইরশাদ করলেন, তোমরা যখন জিহাদ থেকে অবসর হয়ে যাবে, জিহাদ শেষ, তখন তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, হজে যাওয়ার জন্য চেষ্টা করো, কেননা হজ হচ্ছে একটা উত্তম জিহাদ, হজ এটা একটা উত্তম জিহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নাজুকপূর্ণ সময়, অর্থাৎ এমন একটা সময় সে সময়ের মধ্যে নিরাপত্তা ছিল না, ওই সময়ে উনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ওই সময়ের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এবং নিজেও মক্কা মুর্দেকি অবরুদ্ধ অবস্থায় ছিলেন, এই অবস্থায় উনি হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন ওনার শাহজাদা ওনাকে বললেন, বাধা দিলেন যে আমাদের কাছে তো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের জীবনে একটি নমুনা রয়েছে। আল্লাহ মাহবুব সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম তো হজের জন্য বা খানে কাবার জিয়ারতের জন্য গিয়েছিলেন, বের হয়েছিলেন, কিন্তু অমুসলিমরা সেখানে বাধা দিয়েছিল। তো যেরকম বাধা দিয়েছে হুদায়বিয়ার সময় উনি যেতে পারেন নাই এবং সেখান থেকে চলে গিয়েছিলেন, পরবর্তীতে হজ করেছেন। তো আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে হজের জন্য তাদের কোনো মাঝরে থাকলেও কোনো অপারগতা থাকলেও তারা হজের জন্য যেতেন। এমনকি আমরা জানতে পারলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার সামনে কথা প্রতিবন্ধকতা ছিল, এরপর উনি হজের জন্য বের হয়ে গিয়েছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সে অনুযায়ী ওনারা আমল করতেন। হজের জন্য ওদের স্পৃহা এমন ছিল, যদিও জীবনে একবার ফরজ হজ, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রত্যেক বছর হজের জন্য বের হয়ে যেতেন। এবং খলাফায়ে রাশিদিন যারা ছিল, সমস্ত খলাফায়ে রাশিদিন এটা আবশ্যকীয়ভাবে ওরা যখন হজ যেতেন শুধু হজ হাজি হিসেবে যেতেন না, ওনারা আমিরুল হজ্জাজ অর্থাৎ সমস্ত হাজি যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে ওনারা হাজিদের আমির বনে ওনারা দলবদ্ধভাবে হজের জন্য যেতেন। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর খেলাফতে ছিলেন, 10 বছর পর্যন্ত উনি আমিরুল হজ্জাজ হয়ে অর্থাৎ হাজিদেরকে আমির হয়ে উনি একত্রিতভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং তাবেইনদের নিয়ে উনি হজের জন্য যেতেন। এবং এই 10 বছরের মধ্যে উনি শুধুমাত্র যে বছর ওনাকে অবরুদ্ধ করে লেখা হয়েছিল ওনাকে শাহাদত করার জন্য, ওই বছর উনি যেতে পারেননি। ওই বছর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হাজ করে উনি প্রেরণ করেছেন। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত খলাফায়ে রাশিদিন এর হজের প্রতি কেমন আগ্রহ ছিল, কেমন মহব্বত ছিল। ওনারা প্রত্যেক বছর মুসলমানদেরকে নিয়ে, হাজি সাহাবদেরকে নিয়ে নিজেরা নেতৃত্ব দিয়ে হজের জন্য যেতেন, আল্লাহ তাআলা ঘরে তওয়াফের জন্য হজ করার জন্য ওনারা যেতেন। ইসলামের মধ্যে বৈরাগ্যতা, বৈরাগ্য বলতে একদম ঘর বাড়ি পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য অর্থাৎ দুনিয়ার কোনো কাজকর্ম সবগুলো ছেড়ে বনে জঙ্গলে চলে যাওয়া, এটাকে রহমানিয়ত বা বৈরাগ্য বলা হয়। এগুলো ইসলাম নিষেধ করেছে। ইসলাম এমন একটা ধর্ম যে স্বাভাবিকভাবে জীবনযাপন করে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিক অনুশাসনকে মেনে চলে। যদি কেউ চলতে পারে তাহলে সে অনেক বড় ইবাদত গুজার হিসেবে গণ্য হবে, কারণ ইসলাম প্রতিটা ক্ষেত্রে রহনুমাই করেছেন, পথ নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে। ওই অনুযায়ী যদি আমরা চলাফেরা, হাঁটা চলা, খাওয়া দাওয়া প্রতিটা ক্ষেত্রে যদি ওইটা অনুসরণ করি, আমাদের ঘুমানো, আমাদের চলাফেরা, আমাদের প্রত্যেকটা কিছুই এবাদতে পরিণত হবে। সুতরাং বৈরাগ্যতা কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম হজের যে কার্যক্রম সেটা আদায় করার জন্য বিভিন্ন ধরনের পন্থা নিজেদের মধ্যে অবলম্বন করেছেন, নিজেদের মধ্যে করেছেন। এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানে কাবা যাওয়ার জন্য এটা মান্যত করলেন, যে নজর করলেন যে আমি পায়ে হেঁটে যাব। এখনও অনেকে পায়ে হেঁটে যান, যেগুলি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় অমুক জায়গাতে পায়ে হেঁটে গেছেন। পায়ে হেঁটে এটা যাওয়া, এটা আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম, আমরা হযরত আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, ওনারা কোনো সওয়ারি ব্যবহার করেন নাই। অনেক নবীগণ ওনার পায়ে হেঁটে গিয়েছেন এবং পায়ে জুতাও পরেননি। এবং সাহাবিয়া একদম মহিলা সাহাবি উনিও নিয়ত করেছেন যে আমি কোথায় খানায় কাবার মধ্যে আমরা পায়ে হেঁটে যাব, নজর করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জানতে চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যাওয়ার জন্য অনুমতি দিলেন এবং সওয়ারি নেওয়ার জন্য অনুমতি দিলেন, যে তুমি দুটোটা অবলম্বন করতে পারো, তোমার জন্য কোনো সমস্যা নেই। এবং একজন বুড়ি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু দেখলেন, উনি 2 জন সন্তানকে নিয়ে ওনাদের সাহারা নিয়ে পায়ে হেঁটে খানে কাবাতে যাচ্ছিলেন। তখন জিজ্ঞেস করলেন কী হয়েছে, তখন জানা গেল যে উনি পায়ে হেঁটে হজ করার জন্য মান্নত করেছেন, এজন্য উনি পায়ে হেঁটে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি। একজন উম্মতের কষ্ট দেখে হুকুম দিলেন যে ওনাকে যেন সওয়ার বাহন ব্যবস্থা করা হয়, কারণ আল্লাহ তাআলার কে ভয় করার মধ্যে এটাও একটা যে নিজের জানের উপর যেন আমরা জুলুম না করি। তো আমরা নিজের জানেরও অনেক সময় হেফাজত করতে হয়। তো এই জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অনেক বিভিন্ন সময় বিভিন্ন খানে কাবা যাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেন, পায়ে হেঁটে বা কেউ খালি পেয়ে পায়ে যাওয়ার জন্য নিয়ত করেছে, মান্নত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তাদেরকে অনুমতি দিতেন, কাউকে সওয়ার নেওয়ার জন্য বলতে, কাউকে বলতেন যেভাবে যেতে নিয়ত করেছে সে মান্নত পূরণ করা। তো যদি কোনো মাঝুরি কোনো অপারগতা ওদের সামনে আসতো, তারা অত্যন্ত পেরেশানি হয়ে যেতেন যে আমি এবছর হজে যেতে পারবো না। এই জন্য তারা অত্যন্ত মনের মধ্যে দুঃখ পেতেন। যেমন হযরত মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন হজ্জাতুল বিদা বিদায় হজের জন্য ঘোষণা দেওয়া হলো, তখন সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ছুটছে, তৈরি করছে যে খানায় খাওয়া যাবে, হজে যাবেন। ওই সময়ের মধ্যে মহিলাদের যে অপারগতা রয়েছে, প্রত্যেক মাসের এক অপবিত্র অবস্থায় তাদেরকে কাটাতে হয়, তখন মায়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়টা এসেছিল। তো উনি এই অবস্থার কারণে, কারণ নাফাক অবস্থা অপবিত্র অবস্থায় কীভাবে খানায় খাওয়ায় যাবেন, কীভাবে হজ করবেন, এই জন্য উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কান্নাকাটি দেখে জিজ্ঞেস করলেন, কী হয়েছে, কান্নাকাটি করছো কেন? তখন মায়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় কাশ, হায়, আমি যদি এবছর যদি সবার সাথে হজ যেতে পারতাম, আমার তো এই অবস্থা, আমি তখন অপবিত্র অবস্থা, আমি তো হজ যেতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাহস দিলেন এবং বললেন, সুবহানাল্লাহ, এটা তো স্বাভাবিক একটা মানুষের এমন বিষয়, এটা তো মেয়েদের জন্য ফিতরি বিষয়, এটা তো একটা স্বাভাবিক বিষয়, তুমি সমস্ত হজের যে আহকামগুলো আছে, হজের যে বিধিবিধানগুলো আছে, হজের যে আমলগুলো আছে সেগুলো আদায় করো, শুধুমাত্র তুমি একটা কাজ করবে না, সেটা হচ্ছে কি, খানায় কাবার তওয়াফ করতে পারবে। কারণ খানায় কাবার যে মতাব যেটা, সেটা মসজিদের ভিতরে, সেই জায়গার মধ্যে বে অজু অজুহীন অবস্থায় অপবিত্র অবস্থায় যাওয়া যায় না। বাকি সব আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা, যেগুলো হজের অন্যান্য আহকাম মানাসিক যেগুলো আছে, এগুলো পালন করা তোমার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই, আর তোমার যেটা আছে সেটা তুমি পরবর্তীতে করতে পারো। সাহাবায়ে কেরাম এর জজবা, ওনার কোনো মাঝরি কোনো অপারগতা থাকলে এই সময় পেরেশান হয়ে যেত, আমি কি হজে যেতে পারবো না। একাশ আমাদের যদি প্রত্যেক বছরের কোনো মাঝরি যারা আছেন, যারা হজের ফরজ হয়েছে কিন্তু তারা বলে, আমার তো এখন মেয়ে বিয়ে দিয়ে নাই, আমার তো অমুক কাজ বাকি রয়েছে, আমি তো এখন বয়স ছোট, আমার তো এখন অনেক সময় রয়েছে, আমি সময় হলে যাব, কিন্তু হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে এটা অত্যন্ত গুনাহের কাজ এবং ইমান হারা হয়ে যাওয়ার মতো একটা কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করার তৌফিক দান করে, এবং সাথে সাথে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং যাদেরকে তৌফিক দেন নাই, সবাইকে আল্লাহ তাআলা খানায় খাওয়া যাওয়ার স্পৃহা, প্রেরণা, জজবা দান করুক এবং যাওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের সবাইকে করে দিন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এরা শুধু ফরজ হজ নয়, ওরা মজবুরি অবস্থায় হজে না যেতে না পারার কারণে অত্যন্ত পেরেশানগ্রস্ত হতেন। আল্লাহর যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে ব্যবস্থা করে দিতেন, না তুমি এভাবে যেতে পারো, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনলাম। আর তারা শুধু এমন নয় যে নিজেদের হজ করতেন, তাদের মধ্যে এত জজবা ছিল যে তারা নিজের মা বাবার হজ করার জন্য উনি বের হয়ে যেতেন। হজ্জাতুল বিদায় হজের সময় একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে অত্যন্ত বৃদ্ধ, সে এই বৃদ্ধ অবস্থায় সওয়ার হয়ে বা সফর করে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছে হজের কাজগুলো সম্পাদন করা তার জন্য কখনো সম্ভব না, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজাজত দিলেন, অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি তোমার বাবা দেখো যেহেতু যেতে পারতেছে না, তুমি তোমার বাবার পক্ষ থেকে তোমার বাবার হজটা করে নাও। এরকম অন্য একজন সাহাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার মার ইন্তেকাল হয়ে গেল, যার হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসলেন এবং বললেন যে আমার মা তো কখনো হজ করে নাই, আমি কি পারবো আমার মায়ের পক্ষ থেকে হজটা আদায় করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিলেন যে যা হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করতে পারবে। আল্লাহ তাআলা তাদের এই হজের সফরের সদকায় তাদের এই হজের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মবরুর নসিব করে দেন। অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শুধু হজ নয় ওমরাকেও ফরজ মনে করতেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ধারণা ছিল যে হজের মতো ওমরাও ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরজ অর্থাৎ হজ যেভাবে ফরজ ওমরাও ফরজ সেটা দলিল দিতে গিয়ে কোরআনে পাকের এই আয়াতখানা তেলাওয়াত করতেন যে আতিমুল হজ্জ ওয়াল ওমরা তালিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য হজ এবং ওমরা পূরণ করো, এটা আদায় করো। তো সুতরাং উনি বললেন যে হজের সাথে ওমরার কথাও একই আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, সেজন্য হজ যেভাবে ফরজ ওমরাও ফরজ, যদিও ওমরা ফরজ নয় এটা একটা নফল বিষয় ছিল কিন্তু ওরা নিয়মিতভাবে ওমরাও আদায় করতেন এবং হজও আদায় করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সব কিছু শোনার পর আমাদের মনের মধ্যে আমরা জানতে পারলাম, এই কথা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এরাও সমস্ত ইবাদতগুলো করতেন, জিহাদ করতেন ইসলামের প্রাথমিক সময়, ওই সময় ইসলামের মধ্যে অনেক জিহাদ, অনেক বাধা প্রতিকূলতা, এই সত্ত্বেও ওরা সব ইবাদতের জন্য ওনারা যেভাবে সচেষ্ট ছিলেন সেটা করার জন্য ওনাদের মধ্যে একটা জজবা প্রেরণা ছিল। অনুরূপভাবে ইসলামের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত হজ করা, খানায়ে কাবার জিয়ারত করা, তওয়াফ করা, সাই করা, ময়দানে আরাফাতের মধ্যে অবস্থান করা, মিনা মুজদালিফে অবস্থান করা, এই জিনিসগুলোকে তাদের অন্তরের মধ্যে তো মহব্বত ছিল, ওনারা প্রত্যেক বছর এটাকে ছাড়তেন না। যদিও জীবনে একবার ফরজ তারপর বারবার যেতেন, কোনো অসুবিধা থাকলে ওনারা পেরেশানগ্রস্ত হয়ে যেতেন। তো এগুলো থেকে আমাদের ওই সমস্ত মুসলমান যারা এখনও হজ ওমরা করতে তাদের অন্তরের মধ্যে এখনও জজবা সৃষ্টি হয়নি, বিভিন্ন দুনিয়ার বাহানা তাদের রয়েছে, তাদের এই ভুল যেন আল্লাহ তাআলা ভেঙে দেন যে আমাদের জীবন কতটুকু বাকি আছে জানি না, আমরা ছুটে যাই সেই মদিনার পানে, সেই মক্কার পানে, আমরাও যেন আম্বিয়ে কেরাম আলাইহিসসালাম যেটার জন্য এত আদব সহকার ওনারা পায়ে হেঁটে যেতেন, ওনাকে সওয়ারে হয়ে যেতেন, ওনারা ছাড়তেন না, সাহাবায়ে কেরাম আলাইহিসসালাম ছাড়তেন না। আমাদের উচিত আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইরকম জজবা প্রেরণা আমাদেরকে নসিব করেন। সাহাবায়ে কেরামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মবরুর এবং মকবুল ওমরা আমাদের সবাইকে নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।